বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন বেলা ১১টা, বাংলাদেশে রাত ১০টা এবং ভারতে রাত ৩:৩০। আমি সঞ্জানা ফিরোজ সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে মতি রহমান চৌধুরীর রিপোর্ট।
মিয়ানমার আবারও সেন্ট মার্টিন দ্বীপকে তাদের মানচিত্রে দেখিয়ে মালিকানা দাবি করায় বাংলাদেশ তীব্র প্রতিবাদ জানিয়েছে।
রয়েছে কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট।
জম্মু ও কাশ্মীরে আজ নিরাপত্তা বাহিনীর উপর এক জঙ্গি হামলায় অন্তত ৩০ জন সিআরপিএফ জওয়ান নিহত হয়েছেন।
রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
জাতীয় সংসদ নির্বাচন এবং এর ফলাফল চ্যালেঞ্জ করে বিএনপি এবং এর নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের ৩৬ জন প্রার্থী ইতিমধ্যে হাইকোর্টে মামলা দায়ের করেছেন।
এছাড়াও রয়েছে বৃহস্পতিবারের নিয়মিত আয়োজন নারী কণ্ঠ। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ইউরোপীয় মিত্রগুলোকে ইরানের সঙ্গে স্বাক্ষরিত ২০১৫ সালের পরমাণু চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেবার জন্য চাপ দিয়েছেন। তিনি তেহরানকে তাঁর কথায় বিশ্বে সন্ত্রাসের শীর্ষ উদ্যোক্তা বলে অভিহিত করেন। পেন্স ওয়ারশোতে যুক্তরাষ্ট্র ও পোল্যান্ড আয়োজিত মধ্যপ্রাচ্য বিষয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ দিচ্ছিলেন। গত বছরই যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে এই বহুজাতিক চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসে এবং দেশটির উপর নিষেধাজ্ঞা আবার আরোপ করে। ট্রাম্প প্রশাসন গোড়াতে বলেছিলেন এই সম্মেলনে মূল আলোকপাত করা হবে ইরানের ব্যাপারে, কিন্তু সংগঠকরা এটিকে আরও সম্প্রসারিত করে আলোচ্যসূচিতে ইসরায়েল ফিলিস্তিনি বিবাদ, ইয়েমেন, সিরিয়া এবং ইসলামী স্টেট গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ের বিষয়টিও অন্তর্ভুক্ত করেছেন। যুক্তরাষ্ট্র, ইসরায়েল, বিভিন্ন আরব দেশ, ফ্রান্স, জার্মানি সহ প্রায় ৬০টি দেশ এই সম্মেলনে অংশ নিচ্ছে। এই বৈঠকে যারা থাকছে না তারা হচ্ছে রাশিয়া, চীন, ইরান ও ফিলিস্তিনিরা। তারা বৈঠক বর্জনেরও ডাক দিয়েছে। ইরান এই সপ্তাহে ইসলামী বিপ্লবের ৪০তম বার্ষিকী পালন করছে এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফ এরই মধ্যে তেহরানে সাংবাদিকদের বলেছেন এই সম্মেলন তাঁর কথায় গোড়া থেকেই মৃত। এই সম্মেলনকে তিনি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতিবাচক মনোভাবকে তুলে ধরার আরেকটি প্রচেষ্টা বলে বর্ণনা করেন। ওদিকে রাশিয়া, ইরান ও তুরস্কের নেতারা সিরিয়া সংঘাত নিয়ে কৃষ্ণ সাগরে রুশ অবকাশ কেন্দ্রে আজ বৃহস্পতিবার এক বৈঠকে মিলিত হয়েছেন। যুক্তরাষ্ট্র সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর এ ব্যাপারে এটি হচ্ছে তাদের প্রথম বৈঠক। এই বৈঠক সম্পর্কে ক্রেমলিন কোনো কিছু জানায়নি, তবে একাধিক পর্যবেক্ষক বলছেন যে যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহারের কৌশলগত তাৎপর্য এবং সিরিয়ার উত্তরাঞ্চলে মস্কো ও আঙ্কারার মধ্যে মতপার্থক্যের বিষয়টি এই বৈঠকে আলোচিত হতে পারে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী মার্গি শৈগো সোমবার অপ্রত্যাশিত সফরে আঙ্কারায় যান, যেখানে তিনি কথিত আস্তানা ত্রিপাক্ষিক আলোচনার আগে বিভিন্ন বিষয়ে নিষ্পত্তির লক্ষ্যে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হুলুসি আকারের সঙ্গে বৈঠক করেছেন। তারা বিশেষ করে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে তুরস্কের সঙ্গে সীমান্ত প্রদেশ ইদলিব নিয়ে আলোচনা করেন। গত বছর সেপ্টেম্বর মাসে সিরীয় সরকারের আক্রমণ এড়ানোর লক্ষ্যে রাশিয়া ও তুরস্ক ইদলিবকে সেনামুক্ত এলাকা হিসেবে ঘোষণা করে একটি চুক্তি স্বাক্ষর করেছে, কিন্তু গত মাসে এই চুক্তি অকার্যকর হয়ে যায় যখন আল কায়েদার সম্পৃক্ত তাহরির আল শাম জঙ্গিরা তুরস্ক সমর্থিত বিদ্রোহীদের কাছ থেকে সেই এলাকা ছিনিয়ে নেয়। রাশিয়া এবং ইরান প্রেসিডেন্ট বাশার আল আসাদের ঘনিষ্ঠ মিত্র, তুরস্ক যুক্তরাষ্ট্রের মতোই সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীকেই সমর্থন দিয়ে থাকে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও বাংলাদেশের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমিনকে অভিনন্দন জানিয়েছেন। বিস্তারিত শুনুন ঢাকা সংবাদদাতা জহুরুল আলমের কাছে।
বৃহস্পতিবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাইক পম্পিও এ কে আব্দুল মোমেনকে পাঠানো এক বার্তায় তাকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেছেন আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক এবং সহযোগিতা আরও জোরদার হবে। এই দুই জাতির মধ্যে সুসম্পর্ককে মজবুত এবং টেকসই করার বিষয়ে তিনি তার প্রত্যয় ব্যক্ত করেছেন। মাইক পম্পিও ১০ লাখের উপর রোহিঙ্গাকে আশ্রয় দেয় বাংলাদেশের প্রশংসা করেন। রোহিঙ্গাদের স্বাভাবিক পন্থায় তাদের নিজ দেশে ফিরে যাওয়ার বিষয়ে বাংলাদেশের প্রতিশ্রুতির সাথেও একমত পোষণ করেন বলে তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে তাঁর বার্তায় জানিয়েছেন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
মিয়ানমার আবারও সেন্ট মার্টিনস দ্বীপকে তাদের মানচিত্রে দেখিয়ে মালিকানা দাবি করায় বাংলাদেশ এর তীব্র প্রতিবাদ জানিয়েছে। ঢাকা থেকে আমাদের অপর সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর প্রতিবেদন।
মিস্টার হুসেন রাষ্ট্রদূতের সঙ্গে এ নিয়ে প্রায় 45 মিনিট কথা বলেন। বৈঠক শেষে মিয়ানমার দূত উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। পরে মহাপরিচালক নিজ দপ্তরে সাংবাদিকদের বলেন, মিয়ানমারের শ্রম অভিবাসন এবং জনসংখ্যা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যে মানচিত্রের ছবি ব্যবহার করা হয়েছে তাতে বাংলাদেশের সমুদ্রসীমার কিছু অংশ রয়েছে। বাংলাদেশ এর তীব্র প্রতিবাদ জানিয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে গত 30 ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন ও এর ফলাফল চ্যালেঞ্জ করে বিএনপি এবং বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টের 36 জন প্রার্থী হাইকোর্টে মামলা দায়ের করেছেন। আমাদের আরেকজন সংবাদদাতা ঢাকা থেকেই আমির খসরু।
গত 3 দিনে এই মামলাগুলো হয়েছে। নির্বাচনের পরে বিএনপি এবং ফ্রন্টের শীর্ষ নেতৃবৃন্দ নির্বাচনের ফলাফল ও নির্বাচন চ্যালেঞ্জ করে প্রার্থীরা মামলা করবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন। আইন অনুযায়ী নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশের 45 দিনের মধ্যে সংক্ষুব্ধ প্রার্থীদের মামলা করার বিধান রয়েছে। মামলা দায়েরকারী প্রার্থীদের অন্যতম আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানান,
সব মিলিয়ে 30-35টি মামলা দায়ের করেছেন এবং এই সংখ্যা হয়তো আরো বাড়বে, কারণ আমাদের অন্য আইনজীবীরা বিভিন্ন জায়গায় প্রার্থীদের পক্ষে মামলা দায়ের করছেন।
নির্বাচনী বিরোধ নিষ্পত্তির জন্য হাইকোর্ট ইতিমধ্যে 6টি নির্বাচনী বেঞ্চ গঠন করেছে। এদিকে আওয়ামী লীগ আইনগতভাবেই বিএনপি প্রার্থীদের ওইসব মামলা মোকাবেলা করবে বলে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক এবং মন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের জানিয়েছেন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
ভারতের জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর ওপর এক জঙ্গি হামলায় অন্তত 30 জন সিআরপিএফ জওয়ান নিহত হয়েছেন, আহত 40 জনেরও বেশি। কলকাতা থেকে আমাদের সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট।
জম্মু থেকে সিআরপিএফ এর 2,500 জওয়ানকে নিয়ে 70টি গাড়ির একটি কনভয় শ্রীনগরে যাচ্ছিল। পথে জম্মু শ্রীনগর হাইওয়েতে পুলওয়ামার কাছে অনন্তপুরা এলাকায় বিস্ফোরক বোঝাই একটি গাড়ি হঠাৎই এসে সিআরপির একটি বাসে সজোরে ধাক্কা মারে। বিস্ফোরণে ওই বাসটি এবং তার লাগোয়া আরেকটি বাসের কিছু অংশ দলা পাকিয়ে যায়। ঘটনাস্থলেই 20 জনের মৃত্যু হয়। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয় 40 জনকে। পরে তাঁদের মধ্যে আরও 10 জন মারা যান। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জঙ্গি সংগঠন জৈশ এ মোহাম্মদ এই হামলার দায় স্বীকার করেছে। পুলিশ তদন্ত শুরু করেছে। বলা হয়েছে 2016 সালে উড়িতে সেনা শিবিরের ওপর হামলার পর জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর ওপর এত বড় জঙ্গি হামলা আর হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই হামলার তীব্র নিন্দা করেছেন এবং জওয়ানদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ডেমোক্রেটিক দল নিয়ন্ত্রিত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভর্ৎসনা করে এবং ইয়েমেনে যুদ্ধরত সৌদি জোটকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার বিরুদ্ধে ভোট দেয়। 248-177 ভোটে প্রস্তাবটি পাশ হয় এবং এই প্রথম প্রতিনিধি পরিষদ ওয়ার পাওয়ার অ্যাক্টস ব্যবহার করে। এই প্রস্তাবটি এখন সেনেটে পাঠানো হবে এবং সেনেট গত বছর অনুরূপ প্রস্তাব পাশ করেছিল। যুক্তরাষ্ট্র প্রধান তো সৌদি নেতৃত্বাধীন জোটকে ইয়েমেনে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়তে গোয়েন্দা সংক্রান্ত এবং প্রায়োগিক সমর্থন দিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের উভয় দলের বিধায়করা ইয়েমেনে হত্যাযজ্ঞের কারণেই যে বিরক্ত তাই নয়, বরঞ্চ অনেকেই ইস্তাম্বুলে সৌদি কনসুলেটের ভেতরে জামাল খাশোগজির হত্যাকাণ্ডের বিষয়ে ট্রাম্পের মৃদু প্রতিক্রিয়া সম্পর্কেও সমানভাবে ক্ষুব্ধ হয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রধান কৌঁসুলি অ্যাটর্নি জেনারেল হিসেবে উইলিয়াম বারকে যে মনোনীত করেছেন তার অনুমোদনের জন্য আজ সেনেটে ভোটাভুটি হবার কথা। বার এর আগে প্রেসিডেন্ট এইচ ডব্লিউ বুশের অ্যাটর্নি জেনারেল ছিলেন এবং ট্রাম্প জেফ সেশনসের স্থলাভিষিক্ত করছেন তাকে। রাশিয়া তদন্ত থেকে নিজেকে অব্যাহতি দেওয়ার কারণে প্রেসিডেন্ট সেশনসকে বরখাস্ত করেন। গত মাসে বারের নিয়োগ নিশ্চিতকরণ শুনানিতে তিনি সেনেটে ডেমোক্রেটদের তীব্র জিজ্ঞাসাবাদের সম্মুখীন হন, প্রধানত এই কারণে যে গত বছর তিনি বিশেষ কৌঁসুলি রবার্ট মুলারের সমালোচনা করে একটি স্মারকলিপি লিখেছিলেন। ট্রাম্প তদন্তে বাধা সৃষ্টি করার চেষ্টা করেছিলেন কিনা এই সম্পর্কে মুলারের তদন্ত নিয়ে বার এই সমালোচনামূলক মেমোটি লেখেন। যুক্তরাষ্ট্রের বিধায়করা আজ একটি অর্থায়ন প্রস্তাবের উপর ভোট দেবেন বলে আশা করা হচ্ছে, যার ফলে একদিকে যেমন আরও একবার সরকারি দপ্তরের আংশিক বন্ধ থাকা এড়ানো যাবে, অন্যদিকে ঠিক তেমনি যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে বেড়া নির্মাণ এবং অন্যান্য সুরক্ষা পদক্ষেপ নেওয়ার জন্যও অর্থ দেওয়া যাবে। বিশ্ব সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার, 1575 কিলোহার্টজ এবং ফেসবুকে। ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে দ্বন্দ্ব শুরু হয়েছে। পোল্যান্ডে যুক্তরাষ্ট্রের উদ্যোগে মধ্যপ্রাচ্য সম্মেলন হচ্ছে, যাতে গোটা বিশ্বের ইরানের প্রভাব কমাতে সবার প্রতি আহ্বান জানানো হচ্ছে। মঙ্গলবার নেদারল্যান্ডসের এক আন্তর্জাতিক আদালত রায় দিয়েছে, ইরান যুক্তরাষ্ট্রে তাদের সম্পদ বিক্রি করে দিতে পারে। জ্লাটিকা হকের রিপোর্ট থেকে শোনাচ্ছেন সেলিম হোসেন।
ধন্যবাদ সঞ্জনা। ওয়ারসোতে দুদিনের সম্মেলনে বিশ্বের 60টি দেশের প্রতিনিধিদের সঙ্গে ফ্রেঞ্চ ভিত্তিক গোষ্ঠী ন্যাশনাল কাউন্সিল অফ রেজিস্ট্যান্স ইন ইরান যোগ দিচ্ছে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং প্রেসিডেন্ট ট্রাম্পের আইনজীবী রুডি জুলিয়ানি এতে অংশ নিচ্ছেন। রুডি জুলিয়ানি এ প্রসঙ্গে কথা বলেছেন। জুলিয়ানি বলছিলেন, মধ্যপ্রাচ্যে শান্তি এবং নিরাপত্তার জন্য ইরানের স্বৈরাচারিতার সুতো টানা দরকার। একটি পরিবর্তন প্রয়োজন, শান্তি এবং নিরাপত্তার স্বার্থে ইরানকে থামানো দরকার। ইরান বিপ্লবের 40 বছর চলছে। ওই বিপ্লবের মধ্যে দিয়েই ইরানে ধর্মীয় নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওই সম্মেলনে আরব দেশগুলোর অংশগ্রহণের কথা বলেছেন। নেতানিয়াহু যেমন তার বক্তব্যে বলেন,
What is important about this meeting, and this meeting is not in secret because there are many of those, is that this is an open meeting with representatives of leading Arab countries.
বলছিলেন, এই সম্মেলনের গুরুত্বই হচ্ছে আলাদা। এটি একটি গোপন বৈঠক নয়, এখানে আরব দেশের নেতাদের আসা দরকার। ইরানকে থামানোর জন্য ইসরায়েলের সঙ্গে তাদের কথা বলা দরকার। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ ওই সম্মেলনের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন। তিনি বলেছেন, এটি যুক্তরাষ্ট্রের এক ধরনের ষড়যন্ত্র। জাভেদ যেমন বলেন,
They use their money, they use their influence, they use the military might of the United States, they use the leverages that they have with various countries in order to attract more people to this.
জাভেদ বলছিলেন, তারা তাদের অর্থ ও ক্ষমতা ব্যবহার করছে, তারা যুক্তরাষ্ট্রের সাহায্যে সেনা ক্ষমতার ভয় দেখাচ্ছে। তারা বলে তাদের সঙ্গে বহু দেশ রয়েছে, তারা মানুষকে ওই সম্মেলনের লোভ দেখাচ্ছে। অনেকেই সেখানে যারা যাচ্ছেন তারা বলেছেন তাদের আর কোনো উপায় নেই। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, পোল্যান্ডের ওয়াশিংটনের সঙ্গে মিত্রতা অন্য দেশের সঙ্গে সম্পর্ক খারাপ করতে পারে। ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনসের পিটার বুরাস যেমনটি বলেন,
I have the feeling that the Trump administration doesn't care much about Europe's unity or even more perhaps
বলছিলেন, আমার মনে হয় ট্রাম্প প্রশাসন ইউরোপের মধ্যে ঐক্য চায় না, আর ঐক্য নিয়ে তাদের মাথা ঘামানোর কোনো বিষয় নেই। হতে পারে তারা ইউরোপের মধ্যে হয়তো বিভেদই চায়। ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান ফেদেরিকা মোঘেরিনি ওই সম্মেলনে অংশ নিচ্ছেন না, তবে ইউনিয়নের বেশ কিছু সদস্য দেশ অংশ নিচ্ছে। চীন, রাশিয়া, লেবানন, ফিলিস্তিনও এতে অংশ নিচ্ছে না। হেগের এক আদালত যুক্তরাষ্ট্রে ইরানের সম্পদের পক্ষে রায় দেয়ায় তেহরানের এক ধরনের জয় হয়েছে। ওয়াশিংটন ওই মামলাটি বন্ধ করবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছিল। দেখা যাক কি হয়।
মিয়ানমার আবারও সেন্ট মার্টিন দ্বীপকে তাদের মানচিত্রে দেখিয়ে মালিকানা দাবি করায় বাংলাদেশ তীব্র প্রতিবাদ জানিয়েছে। আরও জানাচ্ছেন ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ পূর্ব এশিয়া অনুবিভাগের মহাপরিচালক এম দেলওয়ার হোসেন মিয়ানমারের ঢাকাস্থ ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ওং কুয়াকে বিকেলে জরুরি তলব করে বাংলাদেশের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। এ সময় তিনি আনুষ্ঠানিক প্রতিবাদপত্র হস্তান্তর করেন। মিস্টার হোসেন রাষ্ট্রদূতের সঙ্গে এ নিয়ে প্রায় 45 মিনিট কথা বলেন। বৈঠক শেষে মিয়ানমার দূত উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। পরে মহাপরিচালক নিজ দপ্তরে সাংবাদিকদের বলেন, মিয়ানমারের শ্রম, অভিবাসন এবং জনসংখ্যা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যে মানচিত্রের ছবি ব্যবহার করা হয়েছে তাতে বাংলাদেশের সমুদ্র সীমার কিছু অংশ রয়েছে। বাংলাদেশ এর তীব্র প্রতিবাদ জানিয়েছে।
আমাদের নোটিশে আসে যে মিয়ানমারে কিছু সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান তারা তাদের ওয়েবসাইটে কিছু জিআইএস ডাটা এবং কিছু ম্যাপ দিয়েছে, যেখানে আমাদের সমুদ্র সীমার কিছু অংশ, বিশেষ করে সেন্ট মার্টিন দ্বীপ, এইটাকে ঠিকভাবে প্রেজেন্ট করা হয়নি। এবং ওইসব ম্যাপ বা জিআইএস ম্যাপ ওইগুলো দেখে মনে হচ্ছে যে এটা মিয়ানমারের অংশ এরকম বোঝা যাচ্ছে।
গত বছরের 6 অক্টোবর মিয়ানমার তাদের একটি সরকারি ওয়েবসাইটে একই ধরনের কাজ করেছিল। তখন বাংলাদেশের প্রতিবাদের মুখে তারা সেটি সংশোধন করে, তখন ওই ওয়েবসাইটটি ব্লকও করে দিয়েছিল মিয়ানমার। এবার ওই ওয়েবসাইট সহ অন্য সাইটেও তারা বাংলাদেশের সমুদ্র সীমার কিছু অংশকে নিজেদের মানচিত্রে দেখিয়েছে। মহাপরিচালক বলেন, তখন তারা বলেছিল ভুল তথ্য এমনটি হয়ে গেছে, তারা সংশোধন করে নেবে। তারা সংশোধনও করে, কিন্তু এবার তারা ফের এটি করেছে। তা কেন হলো, কিভাবে হলো, এটাই মিয়ানমার দূতের কাছে জানতে চাওয়া হয়। মহাপরিচালক বলেন, আমরা এটাও বলেছি তারা আগে ভুল করে হয়েছে বলেছিল, এবার তাহলে কিভাবে হলো, এটা বাংলাদেশের সার্বভৌমত্বের বিষয়, এখানে কোনো ছাড় নেই মন্তব্য করে মহাপরিচালক বলেন, ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের কাছে বারবার একই ধরনের উস্কানির ব্যাখ্যা চাওয়া হয়েছে। বলা হয়েছে ভুলের পুনরাবৃত্তি হলে সেটা ভুল নয়, বরং পরিকল্পিত বলে ধরে নেওয়া হয়। জবাবে রাষ্ট্রদূত পুরনো সুরেই বলেন, ভুল হয়েছে। মহাপরিচালকের দপ্তরে বসেই মিয়ানমারের চার্জ দি অ্যাফেয়ার্স নেপিডোতে যোগাযোগ করেন। উল্লেখ্য, গত কমাসে মিয়ানমার দূতকে তলবের এটি পঞ্চম ঘটনা। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের উত্তরাঞ্চলের সরকারি গুদামের বাইরে দীর্ঘ 6 বছর ধরে খোলা আকাশের নিচে পড়ে থাকা সার জোর করে ডিলারদের নিতে বাধ্য করা হচ্ছে। ফলে বৃহস্পতিবার গুদামে 5 ঘণ্টা অবস্থান করে উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গার ডিলাররা। পরে গুদাম কর্তৃপক্ষের সাথে সমঝোতা বৈঠকে নষ্ট সার কিনতে রাজি হয়েছেন ডিলাররা। বিস্তারিত জানাচ্ছেন বগুড়া সংবাদদাতা প্রতীক কুমার।
2012 সাল থেকে ওই গুদামের দায়িত্বশীলদের অবহেলায় দীর্ঘ 6 বছর ধরে গুদামের বাইরে পড়ে আছে 11,000 টন ইউরিয়া সার। সারগুলো বেশ আগেই জমাট বেঁধেছে। এসব জমাট বাঁধা সার গুদাম কর্তৃপক্ষ ডিলারদের গ্রহণে বাধ্য করছে। ডিলারদের মাধ্যমে এই সার কৃষকদের হাতে চলে যাচ্ছে, ফলে কৃষকরা প্রতারিত হচ্ছে। যদিও সান্তাহারের ওই গুদাম ইনচার্জ হাবিবুর রহমান জানান, সারগুলো জমাট বাঁধা হলেও এর গুণগত মান ঠিক আছে।
6 বছরের আগে যে ইম্পোর্ট মাল, এগুলোর গুণগত মান ঠিক আছে। আমি নিজে অ্যানালাইসিস করছি, এটাতে বাই রেট আমি 1.something পাইছি। তারপরে আপনার টোটাল নাইট্রোজেন 46.6 আছে, ময়েশ্চারও 1% আছে।
ইউরিয়া সারে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে, ফলে উৎপাদনের পর থেকেই এর গুণগত মান কমতে থাকে উল্লেখ করে বগুড়া কৃষি অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ কামালউদ্দিন তালুকদার জানান,
ইউরিয়া সারটা হচ্ছে নাইট্রোজেন দিয়ে তৈরি। নাইট্রোজেন হলো একটা গ্যাস, এবং এই গ্যাসটা সংগ্রহ করা হয় বায়ুমণ্ডল থেকে। বায়ুমণ্ডল থেকে যেহেতু ওই নাইট্রোজেনটা নেওয়া হচ্ছে, এর আবার টেন্ডেন্সি থাকে গ্যাস হয়ে বায়ুমণ্ডলে ফিরে যাওয়ার। যখন ফ্যাক্টরিতে তৈরি হইল, তখন থেকেই এর উপাদান একটু একটু করে কমতে থাকে।
স্থানীয় ডিলাররা অভিযোগ করেছে, সারগুলো রক্ষায় কেউ কার্যকরী পদক্ষেপ নেয়নি, ফলে প্রায় 17 কোটি টাকার সরকারি এই সারগুলো নষ্ট হতে বসেছে। প্রতীক কুমার, ভয়েস অব আমেরিকা, বগুড়া।
বাংলাদেশ ভারত সীমান্তে অস্ত্র, মাদক, চোরাচালান, নারী শিশু পাচার সহ অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে বিএসএফ। রিজন কমান্ডার পর্যায়ে বিজিবি বিএসএফ এর বৈঠকের পর এমন তথ্য জানিয়েছেন বিএসএফ কর্মকর্তারা। বিস্তারিত জানাচ্ছেন চট্টগ্রাম সংবাদদাতা হাসান ফেরদৌস।
ভারত বাংলাদেশ দুদেশের সীমান্ত সমস্যা সমাধানে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এবং বিএসএফ এর রিজিয়ন কমান্ডার পর্যায়ে কর্মকর্তাদের এই বৈঠকে যোগ দেন বিজিবির চট্টগ্রাম, কক্সবাজার, সরাইল রিজিয়নের কর্মকর্তারা। বিএসএফ এর পক্ষ থেকে যোগ দেন মেঘালয়, গুয়াহাটি, মিজোরাম, কাচার এবং ত্রিপুরা ফ্রন্টিয়ারের কর্মকর্তারা। বৈঠকে চোরাচালান, মাদক পাচার সহ অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে বিএসএফ এর কঠোর অবস্থানের কথা জানান মিজোরাম কাচার ফ্রন্টিয়ারের মহাপরিদর্শক ডক্টর কানহু চরণ মাহালি।
উইথ রিগার্ড টু দ্য নার্কোটিক সাবস্টেন্স অর ফেন্সিড্রিল অর জাভা ট্যাবলেট, বিএসএফ ইজ টেকিং এডিকুয়েট স্টেপস টু প্রিভেন্ট অল কাইন্ড অফ স্মাগলিং থ্রু দ্য বর্ডার। We are very much particular, we are very much vigilant in the border, and from border security force side, we are taking all steps to prevent the smuggling in our area.
দুদেশের ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় রেখে সীমান্ত সমস্যা সমাধানে ঐক্যমত্য হওয়ার কথা জানান বিজিবির দক্ষিণ পূর্ব রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল শিকদার।
অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই সম্মেলন আমরা সম্পন্ন করতে পেরেছি। এই সম্মেলনে মূলত সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয়াদি সম্পর্কে আলোচনা হয়ে থাকে, যেমন গোলাবর্ষণ, যেমন হত্যা, সীমান্তের নিরাপত্তা সুরক্ষিত রাখা, মাদকদ্রব্য চোরাচালান রহিতকরণ, অন্যান্য আনুষঙ্গিক বিষয়াদি সম্পর্কে আমাদের খোলামেলা আলোচনা হয়েছে। ভারত আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র এবং আমাদের দুই বর্ডার গার্ডিং ফোর্স, আমরা সবসময় একটা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে ট্রেডিশনাল ঐতিহ্যগত সম্পর্ককে সমুন্নত রেখে আমরা কাজ করি এবং সীমান্ত সুরক্ষা রেখে থাকি।
যৌথ নদী কমিশনের মাধ্যমে ফেনি নদীর পানি সমস্যার সমাধান করার কথা জানান দুদেশের সীমান্ত কর্মকর্তারা। হাসান ফেরদৌস, ভয়েস অফ আমেরিকা, চট্টগ্রাম।
বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
2012 সালের 13 ফেব্রুয়ারি ইউনেস্কো বিশ্ব বেতারবিদ দিবস ঘোষণা দিয়েছিল। ভারতের উড়িষ্যার ভুবনেশ্বরে পঞ্চমবারের মতো এই বেতার দিবস অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনের বিস্তারিত রিপোর্ট শুনুন পরমাশিস ঘোষ রায়ের কাছে।
কথায় বলে ভালোবাসার দিন, কিন্তু সেই ভালোবাসা পেয়ে যেসব মানুষ কাজের স্বীকৃতি পেয়েছিল, 2012 সালের 13 ফেব্রুয়ারির দিনটা বেতার কার্যক্রমকে স্বীকৃতি দিয়েছিল ইউনেস্কো। 13 ফেব্রুয়ারি আন্তর্জাতিক বেতার দিবস, সেই দিনের প্রাসঙ্গিকতা নিয়ে গতকাল অর্থাৎ 13 ফেব্রুয়ারি 2019 পঞ্চম আন্তর্জাতিক বেতার সম্মেলন অনুষ্ঠিত শুরু হয়েছে ভারতের ওড়িশার ভুবনেশ্বরের ভঞ্জ কলামণ্ডপ স্কোয়ারে। এই দুদিনের সম্মেলনে উপস্থিত হয়েছেন ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে, আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকে বিভিন্ন আন্তর্জাতিক বেতার ব্যক্তিত্ব এবং আন্তর্জাতিক শ্রোতা বন্ধুরা। আমরা পেয়েছি আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের আন্তর্জাতিক বেতার ব্যক্তিত্ব আবাম সালাউদ্দিন এবং দিরাদুল ভাইকে। আমরা পেয়েছি অন্ধ্রপ্রদেশ থেকে এসেছেন, ভারতবর্ষের দক্ষিণ প্রান্তের একটি রাজ্য অন্ধ্রপ্রদেশ থেকে এসেছেন বিজয় কুমার সাহেব, এসেছেন উদয়বান ঠাকরে মধ্যপ্রদেশ থেকে, এসেছেন ঝাড়খণ্ড থেকে এসবি শর্মা, এসেছেন বিহার থেকে শঙ্কর প্রসাদ সাউ, এসেছেন আনন্দমোহন বাইন ছত্তিশগড় থেকে, এসছে পশ্চিমবঙ্গ থেকে সিদ্ধার্থ ভট্টাচার্য। এরকম আন্তর্জাতিক মানের শ্রোতা বন্ধু শ্রোতা ব্যক্তিত্বদের নিয়ে আমাদের আন্তর্জাতিক শ্রোতা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ওড়িশার ভুবনেশ্বরে। কিন্তু আমরা কি পেলাম এই আন্তর্জাতিক সম্মেলনে? আমাদের কি ভালো লাগা? কেন আমরা আজকে আন্তর্জাতিক বেতারের দিন পালন করছি? এ সেসব কথাই শুনব আমাদের আন্তর্জাতিক বেতার ব্যক্তিত্ব এবং আন্তর্জাতিক শ্রোতা বন্ধুদের কাছ থেকে। আমি প্রথমেই চলে যাব আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকে, যিনি এসেছেন আন্তর্জাতিক বেতার ব্যক্তিত্ব আবাম সালাউদ্দিন, ওনার প্রতিক্রিয়া জানার জন্য।
ধন্যবাদ আপনাকে। আন্তর্জাতিক যে বেতার দিবস আজকে, সে উপলক্ষে আমার এই ভুবনেশ্বরে এখানে আসা। আসলে বেতারের প্রতি ভালোবাসা মানুষের দীর্ঘকাল ধরে, যখন বেতার সৃষ্টি হয়েছিল, কারণ যোগাযোগের মাধ্যম কিছু ছিল না, না ভাষা প্রকাশের মাধ্যম, না নিজের মনের কথা প্রকাশের মাধ্যম, না সমাজ সংস্কৃতিকে তুলে ধরার মাধ্যম, না জাতিগতভাবে সবাইকে সংঘবদ্ধ করে একটি সুন্দর সমাজ গঠনের হাতিয়ার হিসেবে বেতার। এবং এই বেতারের এসে আজকের যে অনুষ্ঠানে এসে আমার মনে হয়েছে যেন আমি একটি, যেমন করে বৈশাখী মেলা হয়, বিভিন্ন মেলা হয়, তেমনি করে মনে হচ্ছিল যেন বেতারের একটি মেলা। অর্থাৎ মানুষজন যে শুধু এসছে তাই নয়, শুধু যে এখানে সম্মিলন ঘটছে, মহামিলন ঘটছে, একে অপরের প্রতি যে ভাব বিনিময় হচ্ছে তাই নয়, আমি এখানে এসে দেখতে পেয়েছি যে সেই ছোট্টবেলায় আমি দেখেছি যে রেডিও, যাকে বলা হতো ছোটোবেলায় ট্রানজিস্টার, সেই ট্রানজিস্টার থেকে আমারও একটা ছিল বেশ মাঝারি সাইজের, যেটা নিয়ে আমি ঘুমাতাম। তো এখানে এসে দেখলাম যে 50-এর দশক থেকে শুরু করে আজ অবধি যে রেডিও সেটগুলো ব্যবহার হয়েছে, সেই রেডিও সেটগুলোকে এখানে এসে প্রদর্শন করা হচ্ছে। একই সাথে সাথে প্রযুক্তিগত যে উন্নতি হয়েছে, প্রযুক্তিগত উন্নতির দিকটাও বেতারের এখানে তুলে ধরা হচ্ছে। তুলে ধরা হচ্ছে আপনার একটা ভাব বিনিময়ের কেন্দ্র হিসেবে। আসলে ভুবনেশ্বরে এসে মনে হলো যে শুধু বেতারের মাধ্যমেই নয়, আমরা এক দেশ আরেক দেশ, সীমানাহীন। সুতরাং এই সীমা বাউন্ডারিহীন সীমানাহীন দেশের মানুষ হিসেবে আমরা এখানে এসে সম্মিলিত হতে পেরে পরস্পরের প্রতি বন্ধুত্বকেও এই বেতারের মাধ্যমেই গড়তে পেরেছি। এভাবেই সমাজ গড়ে ওঠে, মানুষ গড়ে ওঠে, সভ্যতা গড়ে ওঠে এবং গড়ে ওঠে একটি সুন্দর সংস্কৃতি।
আমরা শুনলাম আমাদের এই আন্তর্জাতিক সম্মেলনের কি নির্যাস, আমরা কী নিয়ে ঘরে ফিরব সে কথাই বললেন আবাম সালাউদ্দিন। ওনাকে ধন্যবাদ। আমি চলে যাচ্ছি, ভারতবর্ষের দক্ষিণ প্রান্ত থেকে এসছেন, অন্ধ্রপ্রদেশ রাজ্য থেকে বিজয় কুমার, আপনার কি প্রতিক্রিয়া?
নমস্কার, মেরা নাম আর এস বিজয় কুমার হ্যাঁ, বিশাখাপট্টনম অন্ধ্রপ্রদেশ আয়া হুম। কল ইহা পে যো ভুবনেশ্বর মে যো ইয়ে আউটরিচ ইন্টারন্যাশনাল রেডিও ফেয়ার যো হুয়া থা উসকে লিয়ে মে ভি সম্মিলিত হুয়া হুঁ দক্ষিণ ভারত সে। মুঝে মে পহলি বার ইহা পর আয়া হুঁ, মুঝে বহুত আচ্ছা লাগা হ্যায় ইহা পর আকে, ক্যোঁকি মে কম সে কম 40 সাল সে মে রেডিও সুনতে আ রহা হুঁ আর রেডিও ডিএক্সিং করতে আ রহা হুঁ, বিভিন্ন দেশো সে মে রেডিও ডিএক্সিং করতে আ রহা হুঁ, আর রেডিও কে মাধ্যম সে মুঝে বহুত সে দোস্ত হ্যায় মেরে, লেকিন মানে কবি ভি উনসে মিলনে কা কোশিশ নেই কিয়া, লেকিন আজ সবসে মিলনে কা কোশিশ মৌকা মিলা হ্যায়, সবসে মিলনে কা মৌকা মিলা হ্যায়, আর ইহা পে যে আকে দেখা হ্যায় কি ইহা পে যো পুরানে পুরানে রেডিও সেটস হ্যায় উনকা সবকা ইহা পে প্রদর্শিত কিয়া গয়া হ্যায়, সব কুছ ঠিক ঠাক হ্যায়। সো ইয়ে যো হ্যায় ইনকা যো দোস্তি ইয়ারি সব হোতা হ্যায়, সবসে মিলন হোতা হ্যায়, ইসসে যো আজ কা যো ইয়ে হ্যায় কি পিস টলারেন্স এন্ড দিস থিং ও সব ইহা পে হাম লোগ কর সকতে হ্যায়, রেডিও কে মাধ্যম সে হাম লোগ ইয়ে যো হ্যায় পিস টলারেন্স অর ডায়ালগ ये सब संभव है रेडियो के माध्यम से, रेडियो अभी भी जिंदा है और आगे भी जिंदा रहेगा, ये हम लोग का मानना है।
আমরা শুনলাম বিজয় কুমার সাহেবের কথা। আমরা বুঝতেই পারছি এই আন্তর্জাতিক বেতার সম্মেলন সত্যি ভাষারও মেলবন্ধন ঘটিয়েছে। আমরা চলে যাচ্ছি প্রবাসী আমাদের আন্তর্জাতিক শ্রোতাবন্ধু এসছেন ছত্তিশগড় থেকে আনন্দমোহন বাইন, ওনার কাছ থেকে ভালো লাগার কথা অবশ্যই শুনব।
নমস্কার, আমি আনন্দমোহন বাইন, আমি ভারতের ছত্তিশগড় প্রদেশে থাকি। কাল এখানে যে আউটরিচের যে রেডিও দিবস পালন করা হলো সেই সম্মেলনে আমি উপস্থিত ছিলাম। এখানে এসে কি পাওয়া যায়নি সেটাই কথা, সবই পাওয়া গেল। নতুন নতুন বন্ধুদের সঙ্গে মিলন হলো, সঙ্গে সঙ্গে রেডিও যে এখনও মরে যায়নি আর রেডিও যে ভবিষ্যতও থাকবে, আজও আছে ভবিষ্যতও থাকবে, তার একটা প্রমাণ এই শ্রোতা সম্মেলন, এই আউটরিচ মেলা। এখানে আসার ফলে আমি এটা বুঝতে পারছি যে এই রেডিও যে যারা রেডিও শোনে তারা কখনো রেডিও থেকে দূরে থাকবে না, এবং নতুন নতুন লোক এখানে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, অনেকেই বললেন যে আমরা আগে রেডিও শুনতাম না, আমরা শর্টওয়েভ শুনি না, কিন্তু এফএম অনুষ্ঠান আমরা নিয়মিত শুনি এবং আমাদের ভালো লাগে। ধন্যবাদ।
আমরা শুনলাম আনন্দমোহন বাইনের কথা। আমি আমার শ্রোতা বন্ধু এবং আন্তর্জাতিক ব্যক্তিত্বদের বলবো সকলকেই বলার সুযোগ দেওয়ার জন্য, সংক্ষিপ্তভাবে বলার জন্য। বাংলাদেশ থেকে এসেছেন দিরাদুল ভাই।
ধন্যবাদ আপনাকে। আমি দিদারুল ইকবাল, চেয়ারম্যান সাউথ এশিয়া রেডিও ক্লাব, আমি বাংলাদেশ থেকে এসেছি। এটা সত্যিকার অর্থে বিশাল একটি মিলন মেলা ছিল, যারা ডিএক্সিং করে, যারা রেডিও শুনে তাদেরকে নিয়ে। তো আমি এর পূর্বে 2018 সালে এসেছি এবং এবার নিয়ে দ্বিতীয়বার আসলাম এই আউটরিচ ইন্টারন্যাশনাল রেডিও ফেয়ারে। এসে আসলে দুদেশের যে শ্রোতাদের সাথে মেলবন্ধন তৈরি হয়েছে, এটি আসলে দুদেশের এই বেতার বন্ধনকে আরও সমৃদ্ধ করবে বলে আমি মনে করছি, এবং বিশেষ করে এই মেলার মাধ্যমে আরও, অর্থাৎ যারা ডিএক্সিং করছে ডিএক্সআর, তাদের মধ্যে যে ঘনিষ্ঠ যোগাযোগ সেটা আরও বৃদ্ধি পাবে। ধন্যবাদ।
শুনলাম দিরাদুল ভাইয়ের কথা। এসছেন বিহার থেকে শঙ্কর প্রসাদ সাউ।
মায় শঙ্কর প্রসাদ শম্ভু, দরভঙ্গা বিহার সে আউটরিচ দ্বারা আয়োজিত বিশ্ব রেডিও শ্রোতা মেলা মে আয়ে হুয়ে হ্যাঁ। ইসমে রেডিও দিবস 13 ফরবরি কে উপলক্ষ মে হতা হ্যাঁ, ইহ মেরি দূসরি বার হ্যাঁ।
এসছেন ঝাড়খণ্ড থেকে আর একজন আমাদের শ্রোতা বন্ধু
এস বি শর্মা, জামশেদপুর ঝাড়খণ্ড সে হ্যাঁ। ইস মেলে মে হাম রেগুলার আতে হ্যাঁ, আর এক রেডিও আমারা এক সশক্ত মাধ্যম হ্যায়, যাহা লিঙ্গ জাতি ভেদ ক্ষেত্র কন্ট্রি ইস সব কা কোই ভেদভাব নহীঁ হ্যায়, সবই ভাষা সবই কন্ট্রি কে লোক ইহা আতে হ্যায়, হাম লোক মিলতে হ্যায় আর আপনে বিচার কো ব্যক্ত করতে হ্যায়, এক সাংস্কৃতিক মিলন হ্যায়, ইয়ে এক মহাকুম্ভ হ্যায় যাহা হাম আপনে বিচার কো এক দূসরে সে বাঁটতে হ্যায়। ইহা আ করকে বহুত আচ্ছা লাগা, ইসকে লিয়ে বহুত বহুত ধন্যবাদ।
অনুভূতির মেলায় ভালো লাগার অনুভূতিতে এই মেলা সত্যিকারেরই বোধহয় বিশ্ববন্দিত হয়ে উঠছে এই আন্তর্জাতিক স্তরে গিয়ে। আমরা চলে যাচ্ছি আমাদের আরেক শ্রোতা বন্ধু, পশ্চিমবঙ্গ থেকে এসছেন সিদ্ধার্থ ভট্টাচার্য।
আমার ভালো লাগছে যে আজকে এই বিশ্ব বেতার দিবসে আমরা আমার বিভিন্ন এলাকার বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত এবং প্রতিবেশী রাজ্য বাংলাদেশ থেকে যারা এসছেন তাদের সঙ্গে আমরা মিলিত হতে পেরেছি। এই মিলনটা শুধু একমাত্র সম্ভব হয়েছে আমার বেতারের মাধ্যমে। আর সবচেয়ে ভালো লাগছে যে ভয়েস অফ আমেরিকা বাংলা সার্ভিস তার এখানে তার উজ্জ্বল উপস্থিতি আমার খুব আনন্দ দিয়েছে। আমাদের নিজেদের মধ্যে ভাব বিনিময় করতে পেরেছি, দীর্ঘদিনের পুরনো বন্ধু যারা তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় না এই একটা মেলায় এসে নিজেদের মধ্যে ভাব বিনিময় করতে পারি, এর জন্য আমার খুব ভালো লাগছে, ধন্যবাদ।
ভালো লাগলো সিদ্ধার্থ ভট্টাচার্যের কথা। আমি চলে যাচ্ছি, আমাদের আরেকজন আন্তর্জাতিক শ্রোতা বন্ধু এসছেন মধ্যপ্রদেশ থেকে, উদয় ভান ঠাকরে, ওনার একটা ছোট্ট অনুভূতির কথা অবশ্যই শুনবো।
নমস্কার, মে উদয় ভান ঠাকরে, ছিনওয়াড়া মধ্যপ্রদেশ সে আয়া হুম। ইহা ভুবনেশ্বর মে রেডিও দিবস কে অবসর পর আনে কাজ মেলা পহলা অবসর হ্যাঁ আকর রেডিও মেলা যে দেখা মানে বহুত আচ্ছা লাগা, ইহাঁপে ছোটে সে লেকে বড়ে রেডিও তক और बाहर से प्रांतों से आए सभी श्रोता बंधु से मुलाकात हुई जो मुझे बहुत अच्छा लगा।
परमाशीष घोष राय, वॉइस ऑफ अमेरिका।
14 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পার্কল্যান্ডের স্টোন ডগলাস হাই স্কুলে বন্দুকধারীর গুলিতে 17 জন নিহত হন, বেশ কয়েকজন আহত হন। বন্দুকধারী নিকোলাস ক্রুজকে আটক করে পুলিশ, ওই স্কুলেরই বহিষ্কৃত সাবেক শিক্ষার্থী সে। পার্কল্যান্ড ঘটনার বর্ষপূর্তি নিয়ে শুনুন বিশেষ একটি রিপোর্ট।
ধন্যবাদ সঞ্জনা, রিপোর্টটি আমি পড়ছি এবং আমার সঙ্গে তাহিরা কিবরিয়া আছেন।
ধন্যবাদ।
আজ পার্কল্যান্ডের সেই হৃদয় বিদারক ঘটনার বর্ষপূর্তি এবং সেই কারণেই আমরা এই রিপোর্টটি পড়ছি। ঘটনার পর সেদিন হতাহতদের পরিবারের প্রতি শোক জানিয়ে টুইট করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুইটে তিনি বলেছিলেন, ভয়াবহ ফ্লোরিডার শুটিংয়ের শিকার পরিবারের জন্য আমরা প্রার্থনা এবং সমবেদনা জানাচ্ছি। ওই ঘটনার পর যুক্তরাষ্ট্র জুড়ে অস্ত্র নিয়ন্ত্রণের দাবি উঠেছিল, কারণ অস্ত্র বিষয়ে এক পক্ষ চেয়েছিল আগ্নেয়াস্ত্রের ওপর সরকারের কঠোর নিয়ন্ত্রণ, অন্য পক্ষ চেয়েছিল নাগরিকদের আগ্নেয়াস্ত্র রাখবার অধিকারে যেন কোনো ধরনের ব্যত্যয় না ঘটে।
আর সেলিম, সংবিধানের দ্বিতীয় সংশোধনীতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ব্যক্তিগতভাবে আগ্নেয়াস্ত্র রাখার বৈধতা দেওয়া হয়, তবে অনেক আমেরিকানই আগ্নেয়াস্ত্র রাখার বৈধতাকে প্রশ্নবিদ্ধ করছেন। অনেকের মনে প্রশ্ন জাগে, জীবনের চেয়ে অস্ত্র রাখার অধিকার কি বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল যে অস্ত্র এত বেশি মৃত্যু ও ধ্বংসের কারণ হয়ে ওঠে, তা রাখা কি খুবই জরুরি?
সত্যি, 2012 সালে স্যান্ডি হুক স্কুলে হামলার পর থেকেই অনেকের মনেই আগ্নেয়াস্ত্র নিয়ে নানা প্রশ্ন উঠেছিল, নানা ভাবনার সূচনা হয়েছিল। সেই ঘটনার 5 বছর পর 2 শতাধিক স্কুলে বন্দুক হামলার ঘটনায় 4 শতাধিক মানুষ গুলিবিদ্ধ হয়েছেন। পরিসংখ্যান বলছে, বন্দুক হামলা পর্যবেক্ষণকারী সংস্থা গান ভায়োলেন্স আর্কাইভসের পরিসংখ্যান অনুযায়ী স্যান্ডি হুকের ঘটনার পর যুক্তরাষ্ট্রে অন্তত 239টি স্কুলে বন্দুক হামলা হয়েছে। এসব ঘটনায় 438 জন গুলিবিদ্ধ হয়েছেন, নিহত হয়েছেন 138 জন। যুক্তরাষ্ট্রে বছরে 30,000-এরও বেশি মানুষ গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করে। এ নিয়ে প্রায় সময়ই অস্ত্র আইন এবং অস্ত্র বিক্রেতা ও রাজনীতিকদের মধ্যে সম্পর্ক নিয়ে প্রশ্ন ওঠে। গত বছরের অক্টোবরে লাস ভেগাসে বন্দুকধারীর হামলায় 58 জন নিহত হওয়ার পরও অস্ত্র নিয়ন্ত্রণ প্রশ্নে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি রাজনীতিবিদরা।
14 ফেব্রুয়ারি ফ্লোরিডার স্কুলে হামলার পর অস্ত্র নিয়ন্ত্রণের দাবিটি আবারও জোরালো হয়ে উঠেছে। ফ্লোরিডার স্কুলে নির্বিচার বন্দুক হামলা থেকে বেঁচে যাওয়া শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের অস্ত্র আইন সংশোধনের দাবিতে বিক্ষোভ করে। 24 মার্চ ওয়াশিংটনে অনুষ্ঠিত হয় মার্চ ফর আওয়ার লাইভস নামের বিক্ষোভ, যা আমেরিকার নানা জায়গায় ছড়িয়ে পড়ে। পার্কল্যান্ডের ঘটনার পর অস্ত্রবিরোধী একটি জোট গড়ে উঠেছে, এটি যেন একটি পরিবারের মতো। তাদেরই একজনের নাম রাব্বি। পার্কল্যান্ড ঘটনায় নিহত এলিসার সমাধির সামনে এসে আবেগ আপ্লুত রাব্বি বলছিল, এই জায়গাটিতেই চিরনিদ্রায় রয়েছে আমার বন্ধু এলিসা।
হ্যাঁ, রাব্বির মতোই আরও এক অস্ত্রবিরোধী এক তরুণের বক্তব্য হচ্ছে, এখানে আমরা অস্ত্র বিরোধী প্রতিবাদ করছি, সরকারের কেন্দ্রীয় অবস্থান থেকে সিদ্ধান্ত আসতে হবে এমন দাবি তুলছি আমরা। আরেক প্রতিবাদকারী বললেন, অস্ত্র নিয়ন্ত্রণের বিষয়ে আলোচনার মাধ্যমে সর্বসম্মত একটি সিদ্ধান্ত নিতে হবে। আপনি যেটি বললেন মার্চ ফর আওয়ার লাইভস, এই আন্দোলনেরই একজন কর্মী রবার্ট সেন্ট্রাপ, তার ছোট্ট একটি বক্তব্য শুনি।
Hi, my name is Robert Shentrup and I'm the older brother of Carmen Shentrup, one of the 17 victims of the Stoneman Douglas school shooting.
Robert Shentrup, আমার নাম, আমি স্টোনম্যান ডগলাস হাই স্কুলে গুলির ঘটনায় নিহত 17 জনের মধ্যে একজন কার্মেন সেন্ট্রাপের ভাই।
সেন্ট্রাপ আরো বললেন,
I've realized that through the shooting our family was destroyed, but it created a family of activism.
তিনি বললেন, ওই গুলির ঘটনার পর আমাদের পরিবারটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, বলা যায় একেবারে ধ্বংস হয়ে গেছে। তবে জানেন কি, এর মধ্য দিয়ে একটি কর্মী পরিবার সৃষ্টি হয়েছে। সেন্ট্রাপ আরো বললেন,
My sister Evelyn and I were in Tallahassee as part of the Road to Change tour. Having Evelyn there by my side allowed us to really bond and connect.
সেন্ট্রাপ বললেন, আমার বোন এভেলিন আর আমি টালাহাসিতে একসঙ্গে আন্দোলনে অংশ নিয়েছি। এভেলিনকে সঙ্গে পেয়ে আমি সাহস পেয়েছি, আমার শক্তি বেড়েছে। বিভিন্ন স্থানে অস্ত্র নিয়ন্ত্রণের দাবিতে সমাবেশ হয়েছে, সভা হয়েছে, যেসব সভায় অস্ত্রবিরোধী নানা বক্তৃতার পাশাপাশি স্লোগান দেওয়া হয়েছে। এভেলিন বললেন, গণতন্ত্র এমনই হয়।
হ্যাঁ, মার্চ ফর আওয়ার লাইভস বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে, এমন কথা সেন্ট্রাপ বারবারই তার কথায় বলেছেন। যেমন তিনি বললেন কার্মেনের মৃত্যু প্রসঙ্গে,
Carmen's death catapulted me to be an activist because I realized that what had happened to her was just so preventable.
বলছিলেন, কার্মেনের মৃত্যু আমাকে অস্ত্র নিয়ন্ত্রণের পক্ষে একজন কর্মী হতে উৎসাহিত করেছে, কারণ আমি বুঝতে পেরেছি কার্মেনের জীবনে যা ঘটেছে তা আর কারোর ক্ষেত্রে যেন না ঘটে, তার ব্যবস্থা নেওয়া দরকার। সেন্ট্রাপ বলেন ওয়াশিংটনে আমেরিকান রাজনীতি প্রসঙ্গে,
Being in Washington and being right in the heart of American politics and really getting involved in the nitty-gritty of how
বলছিলেন, ওয়াশিংটনে আমেরিকান রাজনীতির কেন্দ্রস্থলে এসে সব নিয়ে কথা বলে আমি উৎসাহ পাচ্ছি, এ নিয়ে আরো কাজ করতে ইচ্ছে করছে।
সত্যি
প্রতিনিধি পরিষদে এ নিয়ে আলোচনা হয়েছে। আইন প্রণেতা চাক গ্রেসলি কথা বলেছেন বিচারক ক্যাভানা প্রসঙ্গে,
Judge Kavanaugh, do you swear that the testimony you're about to give will be the truth, the whole truth?
বলছিলেন বিচারক ক্যাভানা, আপনি কি মনে করেন যে সাক্ষ্য আপনি দিতে যাচ্ছেন তা সত্য হবে? এ প্রসঙ্গে সেন্ট্রাপ বলেন,
I was at the Kavanaugh hearings about his possible nomination to the Supreme Court. They discussed Brett Kavanaugh's views on the Second Amendment.
আমরা পার্কল্যান্ডের ঘটনার বর্ষপূর্তিতে আশা করছি সেন্ট্রাপ ক্যাভানার যে সব বক্তব্য শুনলাম এবং মার্চ ফর আওয়ার লাইভস আন্দোলনের কর্মীদের যে উৎসাহ অস্ত্র নিয়ন্ত্রণ অস্ত্র
এটা অব্যাহত থাকুক, এটা আরো এগিয়ে যাক
এবং ভবিষ্যতে পার্কল্যান্ডের মতো কোনো দুর্ঘটনা যেন আর না ঘটে।
এবং সেলিম, কেবলমাত্র যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বব্যাপী নির্বিচারে কাউকে যেন প্রাণ হারাতে না হয়, ভালোবাসার এই দিবসে ভ্যালেন্টাইন্স ডেতে আমাদের সবার এটাই কাম্য হওয়া উচিত।
সবাই ভালো থাকবেন,
সবাই ভালো থাকবেন।
ভালোবাসার বহিঃপ্রকাশ গোলাপ ছাড়া অপূর্ণ থেকে যায়। চলুন ভালোবাসার এই দিনে ঘুরে আসি সাভারের গোলাপগ্রাম খ্যাত সাদুল্লাপুর থেকে। বিস্তারিত জানাচ্ছেন এই সম্পর্কে নাসরিন হুদা বিথি। ভালোবাসায় মিতেছে সারা বাংলাদেশ। কারো কাছে ভালোবাসার মানে জীবনের বর্ণিল রং, কারো কাছে জীবনের অর্থই ভালোবাসা। আর এই ভালোবাসার বহিঃপ্রকাশ গোলাপ ছাড়া অপূর্ণতা থেকে যায়। চলুন ভালোবাসা দিনে ঘুরে আসি সাভারের গোলাপগ্রাম খ্যাত সাদুল্লাপুর থেকে। আমরা কি জানি কাদের ভালোবাসায় এই গোলাপ ফুল তৈরি হয়? চলুন শুনি গোলাপের কারিগরের কাছ থেকে তাদের কথা।
ফুলকে সবাই ভালোবাসে, এই জন্য ফুল চাষ করে ফুল উৎপাদন করে আমরা ভালো ইনকাম হয়। কিন্তু সারের দাম এখন বেশি, আগে সারের দাম ছিল কম, লেবারের দাম ছিল কম, এখন খরচটা বেশি হয়ে যায়, আমাদের ইনকামটা কম হয়। তবুও সবজিতে অন্য অন্য জিনিসের যে আমরা এটা ফুলটা চাষ করে ভালো ইনকাম হয় আর কি।
ফুল চাষ করতেছে আজকে 22-23 বছর ধরে, আইনতি বেলা গেছে, ওখানে ডেলি তুলি ফুল, ডেলি বিক্রি করি।
নিজে বুনছি, ওখানে বেসন লাগে, তাতেই বেশি কাটি, নিজে সব কিছু করি।
আমি এখানে ফুলের চাষ করি প্রায় 18-20 বছর যাবৎ। আর এখানে অনেক মানুষজন ঘুরতে আসে, তারা অনেক ধরনের ফুল টুল কিনে নিয়ে যায়, অনেক প্রকারের ফুল টুল দিই আমরা বাগান থেকে, সরাসরি বাগান থেকে ফুল তুলে দিই আমরা।
এইখানে প্রতিদিন এই 200-400 মানুষ ডেলি আসে, কিন্তু শুক্রবার শনিবার বৃহস্পতিবার এই যে মানুষ আছে, এইখানে আমার বাগানে কাজ করতে আমার অসুবিধা হয়, এত এত মানুষ আসে।
গোলাপের টানে গোলাপ গ্রামে ঘুরতে আসা দর্শনার্থীদের কাছ থেকে শুনি গোলাপ ভাবনা।
গোলাপ ফুল নিয়ে যে বাংলাদেশে এত বড়, জমিকা জমি, মাইল কা মাইল, হেক্টর কা হেক্টর, এত গোলাপ চাষ হয় আমি কখনো জানা ছিল না, এমনকি কখনো দেখিও নি, আজকে প্রথম দেখলাম।
এখানে এসেছি, অনেক অনেক ফুল নিয়ে যাব, ঢাকার চেয়ে রিজনেবল প্রাইসেই পাওয়া যায় ফুল, অনেক ফুল নিয়ে যাওয়া যাবে, ফুল তো সবাই ভালোবাসে।
গোলাপবাগ গ্রামে পৌঁছে সত্যি গোলাপের গোলাপ ফুল দেখে অনেক অনেক সুন্দর অনুভূতি আমার জাগ্রত হয়েছে। তরুণ তরুণীরা যেভাবে গোলাপ ফুলের বাগানে মুগ্ধ, আমিও ঠিকই গোলাপের বাগানে এসে মুগ্ধ হয়ে গেছি।
ফুলকে তো সবাই ভালোবাসে, তো এই গোলাপ গ্রামে এসে ফুলকে আরও বেশি মানুষ যেতে ভালোবাসে বা তারা ফুলের প্রতি আরও অনুপ্রেরিত হয় এবং দেশের সৌন্দর্যকে তারা ধরে রাখে।
যখনই এখানে এসে দেখি বিঘা কা বিঘা জুড়ে যেদিকে তাকাই শুধু গোলাপ আর গোলাপ, খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে, আর ফুলকে তো আমরা সবাই ভালোবাসি।
শুনলাম গোলাপ কারিগরদের কথা, শুনলাম গোলাপ প্রেমীদের কথা, কিন্তু আমরা কি জানি কিভাবে এই গোলাপ সারা বাংলাদেশে ছড়িয়ে যায়? চলুন ঘুরে আসি গোলাপের হাট থেকে।
আমরা এখান থেকে কিনে বাইরে মানে চিটাং, ফেনী, তারপর হচ্ছে নোয়াখালী, রংপুরে, দিনাজপুরে, বরিশাল সব জায়গায় বাইরে পাঠাই, এবং এইটা হচ্ছে আমরা বাইরে ইম্পোর্ট করতে পারলে আর এক্সপোর্ট করতে পারলে আরও বেশি ভালো হবে।
এখানে যে ফুলগুলো আছে সেই ফুলগুলো আপনার আমাদের বাগান থেকে কাটা কাইটে নিয়ে আসে, আসার পরে প্রতিদিন সন্ধ্যাবেলা বাজার হয়, এখানে বাজার পরে বিক্রি হয়, আপনার কতদিন 300 ফুল একটা বান্ডিল হয়, বান্ডিলটা বিক্রি হয় হঠাৎ যেমন জায়গা আছে 14 ফেব্রুয়ারি, তখন 2000 টাকা বান্ডিল বিক্রি হয়, বা শীতের সিজনটা, শীতের সিজনে 200-300 টাকা বান্ডিল বিক্রি হয় বা 400 টাকা বিক্রি হয়, 300 টাকা অ্যাভেলেবেল পার পিস, 1 টাকা পিস গোলাপ। শীতের সিজনটা চলে গেলে যখন গরমের সিজনটা আসে সামার, তো ওই টাইমে আপনার ফুল বিক্রি হয় না।
আমরা এখান থেকে যারা কিনা বাসা করি, মনে করেন আমাদেরও কিছু হয় না, এই গৃহস্থদেরও কিছু হয় না, এমন কামলা খরচ দিয়া, বিষ খরচ দিয়া, ওষুধ খরচ দিয়া মানে কিছুই থাকে না, ঠিক আছে। যদি এই জিনিসটা বাহিরে কোনো সাপ্লাই দেওয়া যাইতো, তাহলে মনে হয় যে এই অত্র এলাকার লোক একটু শান্তিতে খাইতে পারত বা কিছু পয়সা পাইতো।
বাংলাদেশ একদিন বিশ্বের দরবারে গোলাপের দেশ হিসেবে পরিচিতি পাবে, সেই প্রত্যাশায় গোলাপ গ্রাম থেকে নাসরিন হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
লিসবনে ভিন্ন ধর্মী এক জাদুঘর বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, একে বলা হচ্ছে আনন্দের জাদুঘর। ভয়েস অফ আমেরিকার মারিয়া মাডিয়ার রিপোর্ট থেকে বিস্তারিত জানাচ্ছেন সাবরিনা চৌধুরী।
পর্তুগালে একটি জাদুঘরে ঢুকলেই চোখে পড়বে চারিদিকে উজ্জ্বল রঙের সমাহার। সুইট আর্ট মিউজিয়াম নামের এই জাদুঘরটিকে বলা হয় হ্যাপিনেস মিউজিয়াম। এই জাদুঘরটির ভিতরে নানান রকম কর্মকাণ্ডের মাধ্যমে দর্শনার্থীরা আনন্দ খুঁজে নেয়। শিশু কিশোরদের মাঝেও এটি বেশ জনপ্রিয়, যেমন গোসল করার টাব কিন্তু পানি ভর্তি নয়, পুরো বাথটাবে ভর্তি প্লাস্টিকের রং বেরঙের বলে। রয়েছে সুইমিং পুল, তবে তাতেও পানি নেই, আছে পুল ভর্তি নকল মাশম্যালো, সেখানেই আপনি ঝাঁপিয়ে পড়তে পারেন। এই মিউজিয়ামের সহপ্রতিষ্ঠাতা কার্লা সেন্টোস বললেন,
We are a museum for the new generation, for the generation who lives intensely and wants to share the moments immediately.
তিনি বললেন, এখনকার প্রজন্ম প্রযুক্তি ব্যবহার করে তারা তাদের আনন্দ সাথে সাথেই ভাগ করে নিতে চায় সামাজিক মাধ্যমে, আর আমাদের এই জাদুঘরটি নতুন প্রজন্মের জন্য বেশ সমসাময়িক, আর তাই সামাজিক মাধ্যমেও বেশ চর্চিত এবং জনপ্রিয় এই জাদুঘর।
The new generation wants to experience, wants to take pictures and wants to share on the social networks.
তিনি আরো বললেন, নতুন প্রজন্ম ছবি তোলার জন্য নতুন নতুন জায়গা খোঁজে, ভিন্ন ধরনের সৃষ্টিশীলতার অভিজ্ঞতা নিতে চায় এবং সেই অভিজ্ঞতার ছবি সামাজিক মাধ্যমের বন্ধুদের সাথে তাৎক্ষণিকভাবে ভাগাভাগি করে নিতে চায়। এখানে হলোগ্রাম এবং ভার্চুয়াল খেলাগুলো বেশ জনপ্রিয়, বললেন এ মিউজিয়ামের সহপ্রতিষ্ঠাতা হিউগো সিলভা।
To this room and you can share lots of gummy bears, it's share happiness in this sky, so it's really
তিনি বললেন বিশেষ চশমার মাধ্যমে দেখা যায় ভার্চুয়াল রিয়েলিটির এরকম বিভিন্ন গেমগুলো বেশ জনপ্রিয়। তাছাড়াও এর প্রতিটি কক্ষে ভিন্ন ভিন্ন রকমের সুগন্ধি পাওয়া যায় আর প্রতিটি কক্ষে বিভিন্ন স্বাদের ক্যান্ডির ব্যবস্থা রয়েছে, তাই বলা যায় সুইট আর্ট মিউজিয়াম এ নামটি যথার্থই হয়েছে।
এবার নারীকণ্ঠ। পুরুষ শাসিত বিজ্ঞান ও প্রযুক্তির বিশ্বে নারীদের টিকে থাকা খুব কঠিন তবে অসম্ভব নয়। এই অসম্ভব যে নয় তার সুযোগ করে দিয়েছে কিছু নতুন প্রতিষ্ঠান, যারা নারীদের উপর আস্থা রেখেছে, সুযোগ করে দিয়েছে ওই একই বিশ্বে পুরুষদের পাশাপাশি নারীরাও যেন সমান তালে কর্তৃত্ব করতে পারেন। ভয়েস অফ আমেরিকার কেভিন ইনোকের প্রতিবেদন থেকে শোনাচ্ছি কর্মক্ষেত্রে নারীরা কিভাবে পুরুষদের পাশাপাশি আধিপত্য বিস্তার করছেন কর্মক্ষেত্রে। এই জায়গাটাকে বলা হয় রিভেটার ওয়ার্কস্পেস। এই কাজের স্থানটি তৈরি করা হয়েছে নারী এবং নারী মালিকানাধীন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো যেন একসঙ্গে এখানে কাজ করতে পারে। দি রিভেটারের সহ প্রতিষ্ঠাতা কেরি মার্ফি বলেন,
We saw a real need to provide not only physical space but also the greater community that comes with that to help support women.
কেরি বলছিলেন, আমরা লক্ষ্য করলাম এরকম একটি উদ্যোগের খুব প্রয়োজন নারী জাতিকে সহযোগিতা করার জন্য। সিয়াটলের এই নতুন প্রতিষ্ঠানটির মূল উদ্দেশ্য খুব সাধারণ। এই খোলা জায়গাটিতে যে কোনো ব্যক্তি বা ব্যবসা প্রতিষ্ঠান ভাড়া নিয়ে এখানে তাদের অফিস স্থাপন করতে পারেন, অন্যান্য নারীদের সঙ্গে একযোগে কাজ করতে পারবেন। রিভেটারের সদস্য স্টেফানি জিনোস বলেন,
So I recently started a business called Money Muse. It's basically financial literacy coaching and events for women. Especially being in the space industry, it's male dominated and so my whole life I've been the only woman in the room and I
Stephanie বলছিলেন, আমি সম্প্রতি একটি ব্যবসা প্রতিষ্ঠান খুলেছি যার নাম দিয়েছি মানি মিউজ। আমার এই প্রতিষ্ঠানটি নারীদের আর্থিক বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে, নানা ধরনের কর্মশালারও আয়োজন করে থাকে আমার এই প্রতিষ্ঠান। স্টেফানি জিনোসের এই রিভেটারে অফিস রয়েছে, পুরুষ শাসিত কর্মক্ষেত্রে তার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। স্টেফানি জিনোস বললেন,
We use graphic design to help global health organizations. It is a curated
স্টেফানি বলছিলেন, মহাকাশ বিষয়ক খাত একেবারে পুরুষ শাসিত এবং আমার কর্মজীবনের পুরো সময় জুড়ে নারী বলতে আমি একাই এই শিল্পে রয়েছি, তবে আমি এই চিত্রটি পরিবর্তন করতে চেয়েছি এবং দেখতে চেয়েছি শক্তিশালী দক্ষ নারীদের মাঝে থেকে কেমন অনুভূতি হয়। এই রিভেটারে ব্যবসা প্রতিষ্ঠানগুলো মক্কেলদের মতোই বিচিত্র। আরেক সদস্য অম্বিকা সিং বলেন,
As you start to learn more and the market starts to evolve, there start to be more options that are a little more specific.
অম্বিকা সিং বলছিলেন, আমার প্রতিষ্ঠানটি পোশাক ভাড়াতের কাজে নিয়োজিত। জেমি রুসোর মতো মানুষেরা যারা কর্মক্ষেত্রের পরিবর্তন নিয়ে গবেষণা করে থাকেন তাদের কাছে এটি খুব সাধারণ একটি বিষয়। গ্লোবাল ওয়ার্কস্পেস অ্যাসোসিয়েশনের জেমি রুসো বলেন,
And I know, you know, with sexual harassment, it's a big problem in a lot of industries and in a lot of places and
আপনি এই মার্কেট সম্পর্কে যত গবেষণা করবেন তত জানতে পারবেন বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যের কথা এবং আপনি আপনার পছন্দ মতো বেছে নিতে পারবেন, এবং আমি মনে করি এই রিভেটারের উদ্যোগটি খুব ভালো একটি উদ্যোগ। স্টেফানি জিনোস এই নারী ক্ষমতায়নের বিকাশের কারণেই মিটু আন্দোলনের আবির্ভাব সম্ভব হয়েছে বলে মনে করেন। তিনি বলছিলেন, স্টেফানি স্টেফানি জিনস বলছিলেন, এই যৌন হয়রানির বিষয়টি একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন শিল্পখাত কর্মক্ষেত্রে অনেক সময় নারীরা এই যৌন হয়রানির বিষয়ে নারীদের কোনো সাহায্য আগে পেতেন না, তবে এখন সবকিছুই বদলে গেছে। নারীরা এখন নির্ভয়ে নির্দ্বিধায় বলে ফেলছেন তাদের সঙ্গে ঘটে যাওয়া হয়রানির ঘটনাগুলো। যৌন হয়রানির শিকার হওয়া অন্যান্য নারীদের সাহায্যে তারা এগিয়ে আসছেন। এই রিভেটার নারীদের জন্য করা হলেও কোম্পানির নেতারা বলছেন পুরুষরা চাইলে যোগ দিতে পারেন। ইতিমধ্যে রিভেটারের এক চতুর্থাংশ সদস্য পুরুষ। আর এবার রয়েছে সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
ধন্যবাদ সঞ্জানা ফিরোজ। FBI এর সাবেক ভারপ্রাপ্ত পরিচালক অ্যান্ড্রু মেকাবে বলছেন, দুবছর আগে যুক্তরাষ্ট্রের শীর্ষ আইন প্রয়োগকারী কর্মকর্তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে অপসারণের জন্য সংবিধান সংশোধনের প্রস্তাব বিবেচনার আনার কথা ভাবছিলেন। ঘটনাটি ঘটেছিল যখন ট্রাম্প FBI এর পরিচালক জেমস কমিকে বরখাস্ত করেন। সেই সময় কমি 2016 সালের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের ব্যাপারে FBI এর তদন্তে নেতৃত্ব দিচ্ছিলেন। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ইউরোপীয় মিত্রগুলোকে ইরানের সঙ্গে স্বাক্ষরিত 2015 সালের পরমাণু চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেবার জন্য চাপ দিয়েছেন। তিনি তেহরানকে তাঁর কথায় বিশ্বে সন্ত্রাসের শীর্ষ উদ্যোক্তা বলে অভিহিত করেন। পেন্স ওয়ারসোতে যুক্তরাষ্ট্র ও পোল্যান্ড আয়োজিত মধ্যপ্রাচ্য বিষয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ দিচ্ছিলেন। গত বছরই যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে এই বহুজাতিক চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসে এবং দেশটির উপর নিষেধাজ্ঞা আবার আরোপ করে। ট্রাম্প প্রশাসন গোড়াতে বলেছিলেন এই সম্মেলনে মূল আলোকপাত করা হবে ইরানের ব্যাপারে, কিন্তু সংগঠকরা এটিকে আরও সম্প্রসারিত করে আলোচ্যসূচিতে ইসরায়েল ফিলিস্তিনি বিবাদ, ইয়েমেন, সিরিয়া এবং ইসলামী স্টেট গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ের বিষয়টিও অন্তর্ভুক্ত করেছেন। যুক্তরাষ্ট্র, ইসরায়েল, বিভিন্ন আরব দেশ, ফ্রান্স, জার্মানি সহ প্রায় 60টি দেশ এই সম্মেলনে অংশ নিচ্ছে। তবে এই বৈঠকে থাকছে না রাশিয়া, চীন, ইরান ও ফিলিস্তিনিরা। ওদিকে রাশিয়া, ইরান ও তুরস্কের নেতারা সিরিয়া সংঘাত নিয়ে কৃষ্ণ সাগরে রুশ অবকাশ কেন্দ্রে আজ বৃহস্পতিবার এক বৈঠকে মিলিত হয়েছেন। যুক্তরাষ্ট্র সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর এ ব্যাপারে এটি হচ্ছে তাঁদের মধ্যকার প্রথম বৈঠক। এই বৈঠক সম্পর্কে ক্রেমলিন কোনো কিছু জানায়নি, তবে একাধিক পর্যবেক্ষক বলছেন যে যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহারের কৌশলগত তাৎপর্য এবং সিরিয়ার উত্তরাঞ্চলে মস্কো ও আঙ্কারার মধ্যে মতপার্থক্যের বিষয়টি এই বৈঠকে আলোচিত হতে পারে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী মার্গে শোরগু সোমবার অপ্রত্যাশিত সফরে আঙ্কারায় যান, যেখানে তিনি কথিত আস্তানা ত্রিপাক্ষিক আলোচনার আগে বিভিন্ন বিষয় নিষ্পত্তির লক্ষ্যে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হুরুসি আকারের সঙ্গে বৈঠক করেছেন। তারা বিশেষ করে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে তুরস্কের সঙ্গে সীমান্ত প্রদেশ ইদলিব নিয়ে আলোচনা করেন। গত বছর সেপ্টেম্বর মাসে সিরীয় সরকারের আক্রমণ এড়ানোর লক্ষ্যে রাশিয়া ও তুরস্ক ইদলিবকে সেনামুক্ত এলাকা হিসেবে ঘোষণা করে একটি চুক্তি স্বাক্ষর করেছিল, কিন্তু গত মাসেই এই চুক্তি অকার্যকর হয়ে যায় যখন আল কায়দা সম্পৃক্ত তাহরির আল শাম জঙ্গিরা তুরস্ক সমর্থিত বিদ্রোহীদের কাছ থেকে সেই এলাকা ছিনিয়ে নেয়। বাংলাদেশে বিজিবির গুলিতে 3 জন গ্রামবাসী নিহত হওয়ার ঘটনায় ঠাকুরগাঁয়ে গ্রামবাসী বৃহস্পতিবার নিহতদের মাথাপিছু 50 লক্ষ এবং আহতদের মাথাপিছু 10 লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছে। বিস্তারিত জানাচ্ছেন বগুড়া থেকে আমাদের সংবাদদাতা প্রতীক ওমর।
বিজিবির গুলিতে স্কুল ছাত্রসহ 3 জন নিহতের প্রতিবাদে ঠাকুরগাঁও জেলা গণজাগরণ মঞ্চের সমন্বয়ক রেজোয়ান হক রিজুর নেতৃত্বে মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় তিনি বলেন,
ইনি যে প্রেস ব্রিফিং করতেন, তারা দেখাইছেন কারাবিদেরা গ্রহণ করে বলে বিজিবি চালাতে বাধ্য হয়। তো এই জায়গাটাতে আমরা, এটা আমাদের প্রতিবাদ যে আসলে যে 3 জন মারা গেছে, একজন ছাত্র, একজন আপনার প্রাইভেট শিক্ষক, একজন কৃষক, এরা তো চোরা কারবারি না।
ওই দিনের ঘটনায় গুলিবিদ্ধ রমেলা বেগমের হাত থেকে বৃহস্পতিবার অস্ত্রোপচার করে গুলি বের করা হয়েছে। প্রতিকমর, ভয়েস অব আমেরিকা, বগুড়া।
আন্তর্জাতিক মাদক চক্র চালানোর দায়ে দোষী প্রাক্তন কুস্তিগীর ও উচ্চপদস্থ পুলিশ অফিসার জগদীশ সিং ভোলাকে শাস্তি দিয়েছে সিবিআই আদালত ভারতে। জগদীশের ২৪ বছর জেল আর ২৫ লক্ষ টাকা জরিমানা হয়েছে। কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট।
সিবিআই জানিয়েছে ইউরোপের নানা দেশে এবং কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রে ছড়িয়েছিল জগদীশের মাদক চক্রের জাল। ৬০০০ কোটি টাকার মাদক পাচার চক্র নিয়ে ২০১৩ সালে পাঞ্জাবে প্রথম হইচই শুরু হয়। মাদক পাচারকারী হিসেবে নাম জড়ায় জাতীয় চ্যাম্পিয়ন বক্সার রাম সিংয়ের, তাকে জেরা করে বেরোয় অর্জুন পুরস্কার জয়ী কুস্তিগির জগদীশ ভোলার নাম। তদন্ত শুরু করে সিবিআই, জানা যায় জগদীশ একাই প্রায় ৭০০ কোটি টাকা মাদক পাচারের সঙ্গে জড়িত। পাঞ্জাব পুলিশের ডিএসপির পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। পরের বছরই জগদীশ সহ ৪৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ। বিচার শুরু হয় মোহালির সিবিআই আদালতে। জানা গিয়েছে ওষুধের জন্য প্রয়োজনীয় রাসায়নিক পদার্থ তিনি পাচার করে দিতেন হিমাচল প্রদেশে নানা বেআইনি কারখানায়। সেখানে তৈরি কোটি কোটি টাকার সিনথেটিক ড্রাগ চালান করতেন দেশে বিদেশে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ডেমোক্রেটিক দল নিয়ন্ত্রিত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভর্ৎসনা করে এবং ইয়েমেন যুদ্ধরত সৌদি জোটকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার বিরুদ্ধে ভোট দেয়। ২৪৮-১৭৭ ভোটে প্রস্তাবটি পাশ হয় এবং এই প্রথম প্রতিনিধি পরিষদ ওয়ার পাওয়ার্স অ্যাক্ট ব্যবহার করে। এই প্রস্তাবটি এখন সেনেটে পাঠানো হবে এবং সেনেট গত বছর অনুরূপ প্রস্তাব পাশ করেছিল। যুক্তরাষ্ট্র প্রধানত সৌদি নেতৃত্বাধীন জোটকে ইয়েমেনে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে গোয়েন্দা সংক্রান্ত এবং প্রায়োগিক সমর্থন দিয়ে যাচ্ছে। ২০১৪ সাল থেকে চলে আসা এই সংঘর্ষে হাজার হাজার অসামরিক লোক প্রাণ হারিয়েছে এবং এই কারণে বিশ্বের অন্যতম দরিদ্রতম দেশে গুরুতর মানবিক সংকটও দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের উভয় দলের বিধায়করা ইয়েমেনের হত্যাযজ্ঞের কারণে যে বিরক্ত তাই শুধু নয়, বরঞ্চ অনেকেই ইস্তাম্বুলে সৌদি কনসুলেটের ভেতরে জামাল খাশোগজির হত্যাকাণ্ডের বিষয়ে ট্রাম্পের মৃদু প্রতিক্রিয়া সম্পর্কেও সমানভাবে ক্ষুব্ধ হয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রধান কৌঁসুলি অ্যাটর্নি জেনারেল হিসেবে উইলিয়াম বারকে যে মনোনীত করেছেন তার অনুমোদনের জন্য আজ সেনেটে ভোটাভুটি হবার কথা রয়েছে। বার এর আগে প্রেসিডেন্ট HW বুশের অ্যাটর্নি জেনারেল ছিলেন, তাকে ট্রাম্প জেফ সেশনসের স্থলাভিষিক্ত করেছেন। রাশিয়া তদন্ত থেকে নিজেকে অব্যাহতি দেওয়ার কারণে প্রেসিডেন্ট সেশনসকে বরখাস্ত করেছিলেন। গত মাসে বারের নিয়োগ নিশ্চিতকরণ শুনানিতে তিনি সেনেটে ডেমোক্রেটদের তীব্র জিজ্ঞাসাবাদের সম্মুখীন হন, প্রধানত এই কারণে যে গত বছর তিনি বিশেষ কৌঁসুলি রবার্ট মুলারের সমালোচনা করে একটি স্মারকলিপি লিখেছিলেন। ট্রাম্প তদন্তে বাধা সৃষ্টি করার চেষ্টা করেছিলেন কিনা এ সম্পর্কে মুলারের তদন্ত নিয়েই বার ওই সমালোচনামূলক মেমোটি লেখেন। বার অবশ্য বলছেন যে ওই স্মারকলিপির আওতা ছিল ক্ষুদ্র এবং তিনি কোনোরকম বাধা সৃষ্টি না করেই বিশেষ কৌঁসুলিকে তার কাজ সম্পন্ন করতে দেবেন। অবশ্য বহু ডেমোক্রেটই বারের বিরোধিতা করতে পারেন এই আশঙ্কায় যে তিনি মিউলারের তদন্তের ফলাফল প্রকাশ নাও করতে পারেন। তবে এই পদে বারের অনুমোদন নিশ্চিত হবে রিপাবলিকান নিয়ন্ত্রিত সেনেটের ভোটে। মনে করা হচ্ছে তিনি অভিবাসন বিষয়ে ট্রাম্পের কঠোর দৃষ্টিভঙ্গিকে সমর্থন করবেন। যুক্তরাষ্ট্রের বিধায়করা আজ একটি অর্থায়ন প্রস্তাবের উপর ভোট দেবেন বলে আশা করা হচ্ছে, যার ফলে একদিকে যেমন আরও একবার সরকারি দপ্তরের আংশিক বন্ধ থাকা এড়ানো যাবে, অন্যদিকে ঠিক তেমনি যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে বেড়া নির্মাণ এবং অন্যান্য সুরক্ষা পদক্ষেপ নেওয়ার জন্যও অর্থ দেওয়া যাবে।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান আজকে এই পর্যন্তই। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন ড্যান ক্রফটন এবং ফেসবুকে সহায়তা করেছেন সাফিউল আলম মাসুদ। আগামীকাল আমাদের অনুষ্ঠান দেখবার এবং শোনার আমন্ত্রণ জানিয়ে আমি সঞ্জানা ফিরোজ এবং
আমি আনিসা আহমেদ
আমরা দুজনই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভরাত্রি।
শুভরাত্রি। This program has come to you from the Voice of America, Washington.